जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
आसुन प्रिय इस्लामी भाइयारा, আমরা নাতে রাসুল পড়ার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। আমি সর্বপ্রথম নিয়ত করতেছি আল্লাহ রাসুলের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে রাসুল পাঠ করব ইনশাআল্লাহ আজওয়াজাল, এবং আপনারাও নিয়ত করে নিন আল্লাহ রাসুলের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে রাসুল শ্রবণ করবেন এবং মিলেমিশে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজওয়াজাল। আসুন আমরা সকলে মিলে প্রথমে দুরূদ শরীফের নজরানা পেশ করি।
সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা মুহাম্মাদিন, পুরুম সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা মুহাম্মাদিন। মেহবুবে কি মেহফিল কো মেহবুবে সজাতে হতে ওহি জিনকো মেরে সরকার বুলাতে হুম, সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা মুহাম্মাদিন, পড়ুন সল্লি আলা করিমেনা, সল্লি আলা মুহাম্মাদিন। তুমি মোর প্রাণ, তুমি মোর জান গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান ও গো প্রিয় নবী, তবু তোরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান ও গো প্রিয় তোরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী, তবু তোরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী, করো মোর সব আশা পূরণ ও গো প্রিয় নবী, করমর সব আশো পুরন গপিও নবী দরিদ্রতে কে করো ত্রাণ ও গোপ্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গোপ্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ হবিব আল্লাহ দিয়েছো নবী গরিব দুঃখীর ডাকে সারা দিয়েছো সারা শুনো আমার তুমি আহ্বান ও গোপ্রিয় নবী শুনো আমার তুমি আহ্বান ও গোপ্রিয় নবী মদিনার বিরহে হৃদয় আমার হয়ে আছে বেকুল মদিনার বিরহে হৃদয় আমার বড় আকা দেখার বড়য়ার মান ও গোপ্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গোপ্রিয় নবী মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে এ নামে রয়েছে কত শান ও গোপ্রিয় নবী এ নামে রয়েছে কত শান ও গোপ্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গোপ্রিয় নবী তবু তোরে কুরবানে প্রাণ ও গোপ্রিয় নবী তব তরে কুরবানে প্রাণ ওগো প্রিয় নবী
সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আজকের ইজতেমার শুরুতে দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলত রয়েছে সেই সম্পর্কিত একটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরের মধ্যে নিযুক্ত করেছেন যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করা হয়েছে। কেমন ফেরেশতা? যাকে পুরো দুনিয়ার সমস্ত সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করা হয়েছে। ব্যাস কিয়ামত পর্যন্ত যে কেউ আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে তবে সে আমাকে তার পিতার নাম সহ উপস্থাপন করে। ওই ফেরেশতা আমার নবীর দরবারে খাদেম হিসেবে নিযুক্ত থাকে এবং উম্মতের মধ্যে যেই উম্মত আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে তার নাম সহ তার পিতার নাম সহ নবীর দরবারের মধ্যে পেশ করে এবং সে এভাবে বলে, অমুকের পুত্র অমুক আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছে। কৃষ্ণাই ভাইরা, কতই না সৌভাগ্যবান ওই উম্মত যেই উম্মতের নাম নবীর দরবারে সর্বদা পেশ করা হয়। তাহলে আমার আপনার জন্য সৌভাগ্য হবে যদি আমি আপনি সর্বদা নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি এবং কিয়ামতের ময়দানে যার নাম বারবার আসে না নবীর কদমে নবীর দরবারে, তো কিয়ামতের ময়দানে নবী কি আমাকে চিনবে না? ভাই, নবী তো প্রতিটি উম্মতকে চিনে থাকেন, প্রতিটা উম্মতের ব্যাপারে নবী অবগত রয়েছেন। তো প্রিয় ভাই, আমি আপনি সৌভাগ্যবান হব যদি আমি আপনি সর্বদা নবীর উপর মহাব্বত ভালোবাসা সহকারে দুরূদ শরীফ পাঠ করি, করবো ইনশাআল্লাহ। আসুন আসুন আজকের মজলিসের বরকতে আমরা একবার দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল। সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আমল করার জজবা আমাদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। আমরা যারা আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, নফল রোজা রাখি, তসবি পড়ি, এই যে জজবা আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, যেটা থাকা আমাদের জন্য জরুরি। কেননা আমল যদি না থাকে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নেকির পাল্লা ব্যাস দুর্বল থাকবে। কৃষ্ণাই বেড়া, আজকের বয়ান আমাদের জন্য শিক্ষণীয় বয়ান। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতি সপ্তাহে যে বিষয়গুলো নেওয়া হয়, এক একটা বিষয়, কখনো ইবাদতের বিষয়, কখনো রিয়াজতের বিষয়, কখনো শরীয়ত, কখনো তরিকত, বিভিন্ন বিষয় দিই। বিশেষত উদ্দেশ্য থাকে বয়ানের এটাই যাতে মুসলমান আমলদার হয়ে যায়, মুসলমান যাতে সংশোধন হয়ে যায়, মুসলমান যাতে নবীর ভালোবাসা পোষণকারী হয়ে যায়, মুসলমান যাতে সত্যিকারে হাকিকতে গোলামে রাসুল হয়ে যায়, আশেকে মুস্তফা হয়ে যায়। তো কৃষ্ণাই বেড়া, আজকের বয়ান আমরা শুনবো। আমরা জানি যে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মটা আল্লাহ পাক মনোনয়ন করেছেন প্রত্যেকটা মানব জাতির জন্য। এই ধর্মকে যদি আমি আমার মধ্যে লালন পালন করতে চাই, আমাকে আগে শিখতে হবে, ইসলাম ধর্মকে জানতে হবে। আর জানার জন্য আল্লাহ পাক তার পবিত্র কালামকে নাজিল করেছেন, কোরআনে পাক। এটা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আর এই কোরআনে করিম যার উপর নাজিল হয়েছে, আল্লাহ পাকের যে মাহবুব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি আমাদের জন্য সমস্ত মানব জাতির জন্য আইডল। তিনি এই কোরআনকে নিজের মধ্যে সম্পূর্ণ ধারণ করেছেন, যেটাকে প্র্যাকটিক্যাল তিনি করিয়ে দেখিয়েছেন। প্রিয় সাহেবেরা, আজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা করার পর অনেকগুলো সময় আমাদের থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দার সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে, এটা আমরা সবাই জানি। আর কোনো নবী রাসূল আসবে না, এটা আমাদের ইমান, এটা আমাদের আকিদা। যদি এর মধ্যে বিন্দু পরিমাণ, আমাদের মধ্যে ইঞ্চি পরিমাণও যদি ভুল থাকে এই ধারা যে আসবে, তাহলে আমাদের ইমান থাকবে? এখন এটাও আপনি বলতে পারেন, এরকম কেউ ধারণা রাখে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এখন ফেতনা ফাসাদের যুগ, কেয়ামতের আগে এই অবস্থা আরও পরিলক্ষিত হবে আমাদের মাঝে। তো প্রিয় ইসলামী ভাইরা, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সত্তা ছিলেন যাকে দেখে দেখে সাহাবাই কেরাম আলিহমুর রেদওয়ান তারা প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আমার নবীকে স্মরণ করেছেন, তারা অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, নবীকে তারা জানের চাইতে বেশি ভালোবেসেছেন। তারা জানেন নবী ইমান, নবী তাদের জন্য সব কিছু, নবী আল্লাহ পাক পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য মাধ্যম, নবী কাল কেয়ামতের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটা সাহাবাই কেরামের আকীদা ছিল। আর সাহাবাই কেরাম তারা এমনভাবে নবীকে ভালোবাসা করেছেন, এমনভাবে নবীকে ভালোবেসেছেন যা পুরো দুনিয়াবাসীর জন্য দৃষ্টান্ত করে গিয়েছেন। তো সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান ইনাদের যাত্রা যখন শেষ হয়ে যায়, যখন তাবির যুগ আসে, তারা তাদেরকে অনুসরণ করেছেন, তাবে তাবি। এরপরে আউলিয়াই কেরামের যুগ, এই আউলিয়াই কেরামের যুগ কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। বেলায়েতের যুগ, এই যুগের মধ্যে সমস্ত আউলিয়াই কেরাম যারা আমাদের জন্য পথ প্রদর্শক, যাদেরকে অনুসরণ করে আমরা আমাদের জীবনকে দুনিয়া এবং আখেরাতের সফল করতে পারি। প্রিয় বেড়া, তো আজ আমরা আমাদের তথাকথিত যুব শিক্ষিত সমাজ, যারা দুনিয়ার অসংখ্য মনীষীদের ব্যাপারে তাদের জানা আছে, জ্ঞান আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের কাছে আল্লাহওয়ালা যারা দুনিয়াতে যারা সফল, কেয়ামতের ময়দানে যারা সফল, তাদের জীবনী সম্পর্কে তাদের ন্যূনতম ধারণা নেই। কারণ আজ আমাদের ব্যবস্থাপনা এমন যাতে করে আমরা দুনিয়াবি যত জ্ঞান অর্জন করতে পারি, কিন্তু যাদেরকে আমরা জানলে, যাদেরকে আমরা মানলে আমাদের ইমান আমল সব কিছু ঠিক থাকবে এবং কেয়ামতের ময়দানে আমরাও সফল হব, তাদের বিষয়ে আমরা জানি না। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর আমাদের চেষ্টা থাকে যে আউলিয়াই কেরামের জীবনী, যাদের দেখুন আমরা কোরআন ও হাদিস আমরা এমন জ্ঞান রাখি না যেটাকে আমরা পরিপূর্ণভাবে হাসিল করতে পারি। কোরআন আমরা আরবি যারা পড়তে পারি, কিন্তু কোরআনের অনুবাদ আমরা অনেকে জানি না, হাদিস আমরা শুনি, হাদিস অনুযায়ী আমাদের আমল হয় না। তো আউলিয়াই কেরাম যারা রয়েছেন তারা এগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করেছেন। যদি আমরা আল্লাহর ওলিদেরকে সত্যিকার অর্থে যদি আমরা ভালোবাসা করে, ভালোবাসা পোষণ করে তাদেরকে অনুসরণ করি, আমাদের জীবন আমাদের তকদির বদলে যাবে। ইসলামীরা ইনশাল্লাহ আজ এমনই একজন ব্যক্তিত্বের ইনশাল্লাহ জীবনী থেকে আমরা আলোচনা শুনব, যিনি আলহামদুলিল্লাহ সৈয়দজাদা রয়েছেন, যিনি সৈয়দ বংশের নবী বংশের রয়েছেন। আজ আমরা তার জীবন থেকে আলোচনা শুনব, যিনি শৈশবকাল থেকে তার পুরোটা জীবন তিনি খফে খোদা, ইশকে রসুল নিয়ে এবং আমলের জজবা দিয়ে তার সন্তানদেরকে ওসিয়তের মাধ্যমে, নসিহতের মাধ্যমে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন। হ্যাঁ প্রিয় ইসলামের, আসুন আমরা একটা ঘটনা দিয়ে শ্রবণ করি। ওই সৈয়দজাদা, ওই আলে রাসুল, সৈয়দ বলা হয় নবীর বংশের লোকদেরকে, নবীর ঘর থেকে যারা এসেছেন, এমনই একজন সৈয়দজাদা যার বয়স তখন ছিল মাত্র 4 বছর। খুব খেয়াল যাতে করে আমাদের যে বিবেক আছে সেটাকে আমরা আজকে কাজে লাগাই এবং আমাদের জীবনের মধ্যে আমরা পরিবর্তন নিয়ে আসি, যে এমন ছোট্ট যুবক, এমন ছোট্ট শিশু যে কিনা এতটুকু বয়সে কেমন দৃষ্টান্ত রেখে গিয়েছেন, তার বয়স ছিল 4। সৈয়দজাদা তিনি বাজারের মধ্যে অজর নয়নে কাঁদছিল। কোনো এক ভদ্রলোক যখন দেখলেন আউলাদে রাসুল কান্না করছে, তখন তিনি তার অন্তরটা নরম হয়ে গেল, তিনি সেবার প্রেরণায় তার কাছে ছুটে গেল এবং আগ্রহী হয়ে বলল, শাহজাদা আপনার কি হয়েছে, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তবে আদেশ করুন, এখনই হাজির করছি। তো একথা শুনে ওই কান্নারত যুবক তার কান্নার আওয়াজ আরও বেড়ে গেল এবং বলল, চাচা যান, আল্লাহ পাকের গজব এবং জাহান্নামের ভয়ে আমার মন ভেঙে গেছে। 4 বছরের শিশু, সে উত্তর দিচ্ছে, আল্লাহ পাকের ভয়ে আমার, জাহান্নামের ভয়ে আমার মন ভেঙে গেছে। সেই ভদ্রলোক স্নেহের ভাষায় তাকে আরজ করলো, শাহজাদা আপনি তো খুবই ছোট, এই বয়সে এত ভয় কেন? তো এই কথা শুনে সেই ছোট্ট শাহজাদার কান্না আরও বেড়ে গেল। সে বলতে লাগলো, চাচা যান, আমি দেখেছি যে বড় বড় কাঠে আগুন লাগানোর জন্য আশেপাশে ছোট ছোট খড়কুটোর ইন্ধন দেওয়া হয় যাতে করে ওই খড়কুটোগুলো দ্রুত আগুন জ্বালিয়ে দেয় আর এ সুবাদে বড় বড় কাঠসমূহ জ্বলে উঠে। যারা আপনারা মাটির চুলা দেখেছেন, দেখবেন বড় কাঠ লাকড়িগুলোকে জ্বালানোর জন্য আগে কিছু খড়কুটা দেয়, ওটার মধ্যে আগুন ধরিয়ে দেয়, তারপর ধাও ধাও করে বড় কাঠগুলোর মধ্যে লাকড়ি জ্বলে। তো তিনি উদাহরণ দিচ্ছে, চাচা জান, যদি এই অবস্থা হয় তাহলে আবু জেহেল আর আবু লাহাবের মতো বড় বড় কাফেরদেরকে যদি জাহান্নামে জ্বালানোর জন্য ইন্ধন হিসেবে যদি আমাকে নিক্ষেপ করা, কেমন চিন্তাধারা, কেমন খফে খোদা, কেমন আল্লাহ পাকের ভয়। কৃষ্ণা এবার আপনারা কি জানেন সেই 4 বছরের শিশুটি কে ছিল? আল্লাহু আকবার, তিনি আর কেউ নন, তিনি আমাদের ব্যথিত হৃদয়ের ভরসা এবং পবিত্র আহলে বাইতের নয়নমণি হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহ। তিনি এমন ছিলেন যে কিতাবের মধ্যে এসেছে যে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহ শিশুকাল থেকেই তিনি খোদাভীতি সম্পন্ন ছিল, আল্লাহ পাকের ভয় তার অন্তর ছিল শিশু অবস্থায়। একটু ভাবুন তো কৃষ্ণা ইবেরা, আমাদেরও তো ঘরের মধ্যে বাচ্চা আছে, 4 বছরের শিশু আমরাও দেখেছি, তো তাদের অবস্থা আমরা জানি যে সামান্য একটু যদি বাচ্চাদের বয়স বাড়তি আস্তে আস্তে বাড়তে থাকে তো তাদের মধ্যে মন মানসিকতা তৈরি হয় মোবাইলে গেম খেলার অথবা কার্টুন দেখার, আমরাও তাদেরকে এটাতেই অভ্যস্ত করি, কিছু হলেই তাদেরকে আমরা কার্টুন দেখাই কান্না থামানোর জন্য, তাদের আবদারকে পূরণ করার জন্য। কিন্তু ইমাম জাইনুল আবেদিনের নাতি ইমামে জাফর সাদেক, ইমামে মোহাম্মদ বাকের রহমতুল্লাহ তাআলার ছেলে জনাব ইমামে জাফর সাদেক রহমতুল্লাহ তাআলার অবস্থা এমন ছিল যে এই অল্প বয়সেও তিনি খোদাভীতির সম্পূর্ণ অবস্থা ছিল। তার অবস্থা এমন যে অশ্রু যখন তার প্রবাহিত হতো সহজে থামত না। আল্লাহ, কেমন অশ্রু! ওই বাচ্চা অবস্থায় এই চিন্তায় সর্বদা সে থাকতো যে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হায়, আমাদেরও যদি এমন চিন্তা নসিব হয়ে যেত, যদি আমরাও ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলার মতো সপ্তাহে একদিনও যদি হতো নসিব, মাসে যদি একদিনও হতো আমাদের নসিব, যে আমরাও আল্লাহ পাকের ভয়ে, জাহান্নামের ভয়ে আমরাও কান্না করছি। তো প্রিয় স্নায় ভাইরা, এটা আমরা এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে বুজুর্গানের দিন যারা ছিলেন তাদের সন্তানগুলো কীরূপ অনন্য অতুলনীয় ইসলামী শিক্ষা তাদেরকে দেওয়া হতো। দেখুন একটু প্রিয় স্নায় ভাইরা, ভাবুন ইমামে জাফর সাদেক রহমতুল্লাহ তাআলা আলাইহি তার মধ্যে যে অবস্থা খফে খোদা, এটা এমনি এমনি আসেনি, তার যে পরিবারের সদস্যগুলো অবশ্যই অবশ্যই তাদের মধ্যে খোদাভীতি ছিল, যার প্রতিফলন তার সন্তানের মধ্যে সেটা দেখা গিয়েছে। আর বাল্যকাল থেকে খোদাভীতি সম্পূর্ণ হওয়া, এটা তো আল্লাহ পাকের অনেক বড় দয়া, আর তার শান এটাই যে তাকে দেখে অন্যদেরও খোদাভীতি সৃষ্টি হয়ে যেত। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলাকে যদি কেউ দেখতো তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় সৃষ্টি হয়ে যেত। তার ব্যাপারে বর্ণিত আছে, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা রাতের বেলা অধিকাংশ সময় কবরস্থানের মধ্যে চলে যেত। কোথায়? কবরস্থানের মধ্যে চলে যেত এবং তিনি কবরবাসীদেরকে আহ্বান করে এভাবে বলতো যে আমি তোমাদেরকে ডাকছি, তোমরা কেন উত্তর দিচ্ছ না? অতঃপর তিনি রহমতুল্লাহ তাআলা নিজেই বলতেন, আফসোস, আমার ও তোমাদের মাঝে এমন পর্দা হয়ে গেছে যে আমি তোমাদেরকে দেখছি না, কিন্তু ভবিষ্যতে আমি তোমাদের মাঝেই চলে আসব। তিনি কবরকে দেখে নিজেকে নিজে উপদেশ দিতেন, নিজেকে নিজে তিনি কবরের কথা নিজের মধ্যে স্মরণ নিয়ে আসতেন, এমন করতে করতে ইনি সুবে সাদেক পর্যন্ত কবরস্থানের মধ্যে পড়ে রইতেন আর কান্না করতেন। যখন ফজরের নামাজের আজান হতো তখন তিনি মসজিদের মধ্যে চলে যেতেন। ইনারা ওই ব্যক্তিত্ব, ইনারা ওই সত্তা যারা নবীর বংশের, যারা আলে রাসুল, আরে যারা আল্লাহ পাকের দয়ায় জান্নাতের মধ্যে চলে যাবে, যাদের জান্নাতের কোনো ভয় নেই, জান্নাতের কোনো অনিশ্চয়তার কোনো সম্ভাবনা নেই, জাহান্নামের কোনো ভয় নেই, যারা আল্লাহ পাকের দয়ায় এমনিতে জান্নাতের মধ্যে চলে যাবে এবং শুধু নিজে যাবেন না অপরদেরকে নিয়ে যাবেন, যারা তাদেরকে ভালোবাসবে দুনিয়াতে, ওই আলে রাসুল, ওই আউলিয়া কেরাম, ওই বুজুর্গানে দিন তারা কিয়ামতের ময়দানে তাদের ভালোবাসা পোষণকারীদেরকে নিয়ে জান্নাতে যাবেন। কৃষ্ণাই যারা ইমামে জাফর সাদিক রহমতুল্লাহ তাআলার প্রতিটি গুণে অতুলনীয় ছিলেন, কেমন গুণ? আল্লাহু আকবার, ইবাদত, রিয়াজত, তাকওয়া, পরহেজগারিতা, নম্রতা, ভদ্রতা, সহনশীলতা, খোদাভীতি, ইশকে রাসুল, মোট কথা তিনি অনন্য অভ্যাস ও ইবাদতের উচ্চ মর্যাদার মধ্যে অধিকারী ছিলেন। চিন্তা করা যায়, আজ আমি আপনি মুসলমান, আমার আপনার যেই গুণগুলো থাকার কথা ছিল, যেই গুণে গুণান্বিত হওয়ার কথা ছিল, যেই গুণ দেখে অপর অমুসলিম অমুসলিম আমাকে দেখে তার মধ্যে ইমানের জজবা চলে আসার কথা ছিল, ইমান উজ্জীবিত হওয়ার কথা ছিল, ইমান আনয়নের ব্যাপারে তার ইচ্ছা পোষণ করার কথা ছিল, কিন্তু আজ আমার আপনার মধ্যে ওই গুণ দেখা যায় না, যার বিদায় আজ আমাকে আপনাকে দেখে অমুসলিমও হাসে, তারা বলে এই মুসলিমদের অবস্থা, এই মুসলিমদের আচরণ। খ্রিস্টানেরা যুগ ইতিহাস এটাই বলে, কিতাবের মধ্যে এসেছে একবার সাহাবাই কেরামের যুগের মধ্যে যে বলা হয়েছে, তিনারা দেখলেন যে রাস্তার মধ্যে একটা গাছ পড়ে আছে এবং কিছু ইট, কিছু পাথর পড়ে আছে রাস্তার মধ্যখানে। তো অমুসলিমরা দেখে তারা বলতেছে একে অপরকে সম্বোধন করে, এখানে হয়তো মুসলমানরা থাকে না। আপনারা আমার কথায় কি পৌঁছেছেন? ওই অমুসলিম বলছে এখানে হয়তো মুসলমান, কারণ মুসলমানরা থাকলে এই অবস্থা থাকে, তাদের এটা বিশ্বাস যে মুসলমান যেখানে অবস্থান করে ওইখানে শান্তি থাকে, ওইখানে নিরাপত্তা থাকে, ওইখানের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, ওইখানের মধ্যে কোনো অরাজকতা থাকে না, ওইখানের মধ্যে কোনো অশান্তি থাকে না। কিন্তু দুর্ভাগ্য, আজ এমনটা শোনা যায় না যে অমুক দেশের মধ্যে মুসলমান তাদের আচরণ এরকম। হ্যাঁ, আজ আমাদের মধ্যে খ্রিস্টানেরা, হ্যাঁ তাদের সংখ্যাটা কম, কিন্তু দুর্ভাগ্যবশত খারাপটা দুনিয়ার চোখে একটু ভালো দেখা যায়, মানে এটাকে বেশি করে দেখা হয়, কিন্তু ভালোটা আমাদের নজরে কম আসে, পড়ে না। তো প্রিয় ভাই, ইমামে জাফর সাদেক রহমাতুল্লাহ তাআলা তিনি অতুলনীয় ছিলেন, প্রতিটা ইমানের যে গুণে গুণান্বিত হওয়ার কথা তিনি প্রত্যেকটা গুণে গুণান্বিত ছিলেন। ইমামে জাফর সাদেক রহমাতুল্লাহ তাআলার পরিচিতি আমরা আসুন শ্রবণ করি। তিনি রহমাতুল্লাহ তাআলার 17ই রবিউল আউয়াল 83 হিজরি সোমবার শরীফের মধ্যে মদিনা শরীফে তিনি জন্মগ্রহণ করেন। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তাআলার উপনাম ছিল আবু আবদুল্লাহ এবং আবু ইসমাইল, আর উপাধি হল সাদিক, ফাজিল এবং তাহির। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা হলেন ইমাম মোহাম্মদ বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা। ইমাম বাকের কে? হযরত ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর সম্মানিত আম্মাজানের নাম হলো হযরত উম্মে ফারওয়া, যিনি ছিলেন আমিরুল মুমিনিন হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতনি ছিলেন, সুবহানাল্লাহ। আর তার সম্মানিত পিতার পবিত্র নাম হলো ইমাম মোহাম্মদ বাকের, যিনি ইমাম জয়নুল আবেদিনের পুত্র ছিলেন। হযরত এভাবে তার বংশ মায়ের দিক দিয়ে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পিতার দিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হয়ে গিয়েছে। অর্থাৎ তিনি রহমতুল্লাহ তাআলার মায়ের দিক দিয়ে সিদ্দিক, আর পিতার দিক দিয়ে আলাবি ও ফাতেমি। কৃষ্ণায় ভেরা, আমরা শুনলাম ইমাম মোহাম্মদ জাফর সাদেক রহমতুল্লাহ তাআলার সৈয়দ এবং কাদরিয়া সিলসিলার শায়খ, যারা আমরা কাদরিয়া সিলসিলার মধ্যে দাখিল রয়েছে। তো আমি পূর্বে বলেছিলাম যে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে, বেলায়েতের দরজা, যাদের ঘর থেকে, এই আলে রাসুলের ঘর থেকে যেটা উন্মোচিত হয়েছে, তো তাদের সিলসিলার মধ্যে আমরা রয়েছি আলহামদুলিল্লাহ, যারা আমরা তরিকায় কাদরিয়ার মধ্যে রয়েছি। এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা তরিকা যদি আমরা সাজরা দেখি, এই সাজরা এটা আউলিয়া কেরামের মাধ্যমে যেতে যেতে সাহাবাই কেরাম পর্যন্ত গিয়ে, আলে রাসুল পর্যন্ত গিয়ে, সাহাবাই কেরাম পর্যন্ত গিয়ে, নবী পর্যন্ত পৌঁছে গিয়েছে। এটা আমাদের খুশনসিবি যে আমরা যারা তরিকাতের মধ্যে দাখিল রয়েছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আতার কাদরী দামাত বরকতুল্লাহ আলিয়া, তিনি আলহামদুলিল্লাহ তরিকায় কাদরিয়ার মধ্যে তিনি আলহামদুলিল্লাহ বায়াত গ্রহণ করান। তো আমাদের এটা জরুরি রয়েছে, যদি আমরা কেউ কোনো কামেল শায়েখের কাছে বায়াত গ্রহণ না করে থাকি এখন পর্যন্ত, তাহলে আমাদেরকে অবশ্যই খুব দ্রুত একজন কামেল শায়েখের কাছে বায়াত গ্রহণ করে নেওয়া উচিত। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তাআলা আলাইহির যে গুণ, যে গুণে তিনি গুণান্বিত, তার যে অবস্থা ইবাদতের রিয়াজতের। এবার আসুন আমরা শুনি তার জ্ঞানের অবস্থা। আমরা যাদেরকে আমরা মানি আলহামদুলিল্লাহ, আমাদের আউলিয়া কেরাম, আমাদের বুজুর্গানে দিন, আমাদের সাহাব যারা রয়েছেন, প্রত্যেকে যারা রয়েছেন তারা আমলের মধ্যে যেভাবে উচ্চ মধ্যে সমীচীন রয়েছেন এবং তারা জ্ঞানের মধ্যেও উচ্চ মর্যাদায় সমীচীন রয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাদের যে উত্তরসূরি হিসেবে রয়েছি, আমরা তাদেরকে ভালোবাসা পোষণকারে রয়েছি, কিন্তু আমাদের মধ্যে ইবাদতের জাজবাতও দেখা যায় কিন্তু ইলমে দিন অর্জনের ব্যাপারে আমাদের মধ্যে উৎসাহ দেখা যায় না। এটা মুসলমানদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় যে আমলের জাজবা রাখি, উৎসাহ রাখি, আমল করার ইচ্ছা পোষণ করি কিন্তু ইলমে দিন অর্জন করার ইচ্ছা পোষণ করি না। তো ভাই, ইলমে দিন যদি আমি না করি, আমি যদি নামাজকে আগে না শিখি, আমার ওই নামাজ কি আল্লাহ তাআলার দরবারে কবুলিয়াতের যোগ্যতা রাখে? প্রশ্ন আসে না এমন আমাদের মধ্যে প্রত্যেকটা আমল। তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি অগাধ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী ছিলেন। আল্লাহু আকবার! তার জ্ঞান এর অবস্থা কেমন জানেন? আমাদের মাজহাবের ইমাম, কোটি কোটি হানাফিদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি স্বয়ং জ্ঞানের সাগরের মধ্যে ছিলেন, যিনার জ্ঞান অতুলনীয়। আর এমনি এমনি তো তিনি মাজহাবের ইমাম হননি, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তাআলা আলাইহির সহচর্যের বরকত লাভ করেছেন। তো ইমামে আজম নোমান বিন সাবিত রহমতুল্লাহ তাআলা তিনি কি বলেন জানেন? তিনি বলেন, যদি আমার জীবনে, আমার জীবনে আমি দুই বছর যদি আমি ইমামে জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহির খেদমতে না থাকতাম, তাহলে আমি নোমান ধ্বংস হয়ে যেতাম। চিন্তা করতে পারেন কত বড় কল! ইমাম, কোটি কোটি মাজহাবের ইমাম, তিনি বলছেন, যদি আমি দুই বছর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ দরবারে না থাকতাম, তার কদমের মধ্যে পড়ে না থাকতাম, তার সহচর্য যদি আমি অবলম্বন না করতাম, তাহলে আমি নোমান ধ্বংস হয়ে যেতাম। তো আউলিয়ে কিরাম ইনারা, ইনাদের জ্ঞানের জায়গায় তারা যত উচ্চে থাকুক, কিন্তু তারা সবসময় তাদের বুজুর্গানে দিন, তাদের যারা মুরব্বী ছিলেন, তাদের যারা বুজুর্গানে দিন ছিলেন, তাদের তারা সহচর্য অবলম্বন করার চেষ্টা করতেন, আল্লাহর ওলিদের দরবারে তারা পড়ে থাকতেন। এমন এমন বুজুর্গর জীবনী পাওয়া যায় যে তারা যখনই শুনত অমুক বুজুর্গের সন্ধান পাওয়া গিয়েছে, অমুক আল্লাহর ওলির সন্ধান পাওয়া গিয়েছে, তারা সে দেশ থেকে দেশান্তরে সেখানে ছুটে যেত, বাস ওই আল্লাহর ওলির, আল্লাহর নেক বান্দার সহচর্য অবলম্বন হয়ে যাক আর আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যাক। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন যে এই জামানার মধ্যে রুহানি ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ যিনি রয়েছেন, হ্যাঁ, আমরা যারা তাকে আল্লাহর ওলি বলি আলহামদুলিল্লাহ, তিনি এমনই রয়েছেন। তো ইনার সহচর্যের মধ্যে যখন প্রসিদ্ধ যে ওলামা ইকরাম যখন আসেন, তো তাদের অভিমত হচ্ছে এটা যে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে আমার জিন্দগির ব্যাপারে জিজ্ঞাসা করে, তাহলে আমি বলবো যে আল্লাহ, আমার জীবনের একটা সময় আমি ইলিয়াস আতার কাদেরীর মজলিসের মধ্যে বসেছি। এটা আমার কথা না, এটা একজন আলেমি দিনের কথা। তো ইনাদের চিন্তাধারা কেমন দেখেন? আর আমাদের অবস্থা কি? আমরা আলিমদের সহচর্যে বসি না, আমরা যারা জ্ঞানী তাদের কাছে আমরা বসতে রাজি না। ইলমে দিনের মজলিস, সেটাই তো জ্ঞানের মজলিস, এখানে আমাদের দুই ঘন্টা দেওয়া অনেক কষ্টের সাধ্যের ব্যাপার, এই এলাকা থেকে ওই এলাকা যাওয়া আমাদের জন্য কষ্টের সাধ্য, কিন্তু তারা, তাদের অবস্থা কেমন? তারা দেশ থেকে দেশান্তর পার হয়ে যেত আল্লাহর ওলিদের সহবত পাওয়ার জন্য, সাহাবাই কেরাম একটা হাদিসকে পাওয়ার জন্য দেশ থেকে দেশান্তরে চলে যেত, বাস একটা হাদিস শরীফ। এটা তাদের ইমানের অবস্থা, হালত এমন ছিল, ইলমে দিনের পিপাসা ছিল তাদের মধ্যে, কিন্তু আমাদের মধ্যে নেই। কৃষ্ণাই ভাইরা, এই অবস্থা যে আমরা যারা রয়েছি, আমাদের জন্য শিক্ষা যে আল্লাহর ওলিদের সহবতের মধ্যে বসা। পিসাইমরা, এটা বলা যায় যে এতে সন্দেহ নেই যে হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তাআলা তার পিতামাতার প্রশিক্ষণের অন্যতম প্রকাশ ছিল, এটা মা বাবার তৈরি ছিল, যে ঘর থেকে এসেছে ওই ঘরের এটা অনুপ্রেরণা ছিল, আর তিনিও তার সন্তানদের প্রশিক্ষণ দিয়েছেন। তার শাহজাদা ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তাআলার যে শাহজাদা ছিল ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ তাআলা তিনি আপন যুগের মধ্যে অনন্য আলিম মুফতি শায়েখ আল্লাহর ওলি ছিলেন, ওলির ঘরে ওলি। তো তিনিও তরিকত ও মারেফাতের ইমাম ছিলেন, আর এই সব তার পিতা হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলার প্রশিক্ষণের ফয়জান ছিল, বাবার প্রশিক্ষণের বরকত। এই যে এখন কথাগুলো হবে প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যারা পিতার ভূমিকা পালন করছি অথবা আমরা করব, আমাদের জন্য শিক্ষা, আমরা মা বাবারা যতটুকু সচেতন আমাদের সন্তানের শিক্ষা দীক্ষা মানুষ হওয়া সফল জীবন গড়ার জন্য, আমরা কি এর থেকে কিছু পরিমাণ সচেতন তার দুনিয়া আখেরাতের যে প্রকৃত সফলতা সেটাকে তাকে দেওয়ার জন্য সচেতন? বিশ্বাসী ভাইরা একটু চিন্তা করি, আমরা আমাদের সন্তানদেরকে পড়াশোনার বিষয়ে যতটা আমরা তাদেরকে প্রেশার ক্রিয়েট করি, যতটা তাদেরকে আমরা চাপ দেই, আমরা সচেতনতা আমরা দেখাই, আমরা কি তাদের কোরআন পড়ার জন্য, তাদের নামাজ ছুটে যাওয়ার জন্য, তাদের গুনাহ হয়ে যাওয়ার জন্য, তাদের খারাপ কাজ সংগঠিত হয়ে যাওয়ার জন্য, তাদের অবাধ্যতা হওয়ার জন্য আমরা কি কখনো সচেতনতা অবলম্বন করেছি? আমরা কি কখনো কি তাদেরকে প্রেশার ক্রিয়েট করেছি? সন্তান নামাজ পড়তে উঠে না, আর বলি উঠে না, সন্তানকে বলি সে যাতে কোরআন তেলাওয়াত করে, পড়ে না। আপনি তো আপনার সন্তানের যে দুনিয়াবি যে পার্থিব জ্ঞানের জন্য আপনি তো সন্তানকে নিজেও প্রহার করেন, এরকমও মা বাবা আছে না, সন্তান না পড়লে তাকে মারে। আপনার সম্পদের একটা বড় অংশ আপনি তার পিছনে খরচ করে দেন, কিন্তু আপনাকেই দেখা যাবে আবার যখন কোরআন শেখার জন্য তাকে যদি একটু খরচ করতে হয় এত টাকা লাগে হুজুরের পিছনে। আমাদের চিন্তাধারা কোথায়? সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করার কথা ছিল ওটার ব্যাপারে আমি আপনি সচেতন না, ওটার ব্যাপারে আমি আপনি তাকে গুরুত্ব দেই না, তো সন্তান কি এমনি এমনি হয়ে যাবে? গাছ লাগালাম আমের আর আশা করলাম কাঁঠালের কখনো সম্ভব? আম গাছ লাগালে আমই পাওয়া যায়, উদাহরণ উপমা। তো বলা হয়েছে মানুষ যা বপন করে তাই সে কেটে থাকে, এমন হতে পারে না যে বপন করবে কিছু কিন্তু যখন ফসল কাটার সময় আসবে তখন অন্য ফসল হবে। এই উদাহরণটি সন্তানের বেলায় যে পিতামাতা সন্তানকে ইসলামী পদ্ধতিতে প্রশিক্ষণ দিল না কিন্তু তবুও আশা রাখে যে আমাদের সন্তান নেককার পরেজগার হোক, পিতামাতার অনুগত হোক, সমাজের সম্মানিত সচ্চরিত্রের অধিকারী হোক, যখন ফলাফল এর বিপরীত হয় তখন অনেক দেরি হয়ে যায়, তখন পিতামাতা যদি সংশোধনের চেষ্টা করতেও চায় তবে করতে পারে। এখানেও হয়তোবা বসে আছেন যে আপনার সন্তানকে নিয়ে আপনি চিন্তিত, আপনার সন্তান আপনার কথা শুনে এখন আপনি আফসোস করতেছেন, কিন্তু আপনি আপনার অতীতে চলে যান, আমি আপনাকে দোষারোপ করতেছি না, আফসোস করার জন্য বলতেছি, আল্লাহ পাকের দরবারে ভুল স্বীকার করার জন্য বলছি, নত হওয়ার জন্য বলছি, আর আমরা যারা এর সম্মুখীন হব আমরা সচেতন হওয়ার জন্য এখন আমরা সচেষ্ট হয়ে যাই। কৃষ্ণাইবেরা মনে রাখবেন, সন্তানের উত্তম প্রশিক্ষণ দেওয়া পিতামাতার গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে অন্যতম, আর এই দায়িত্বকে আমাদের বুজুর্গানের দিনেরা খুবই সুন্দরভাবে সম্পূর্ণ করেছিলেন। মাঝে মাঝে নিজেদের সন্তানদেরকে ভিন্ন ভিন্নভাবে উপদেশ দিতেন, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তাআলা তার ছেলেকে তিনি উপদেশ দিয়েছেন। শুধু ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তাআলা যত বুজুর্গানের দিন তাদের জীবনে যদি আপনারা একটু স্টাডি করেন পড়েন দেখবেন তারা তাদের সন্তানদেরকে আহ্বান করেছেন, ডেকেছেন, বসিয়েছেন, বসিয়ে তাদেরকে আল্লাহ পাকের ভয় শিখিয়েছেন, ইশকে রাসুল শিখিয়েছেন, আহলে বাইতের মহব্বত শিখিয়েছেন, কোরআনের মহব্বত শিখিয়েছেন, তাদেরকে বলেছেন যে এইভাবে এইভাবে তোমার জীবনকে তুমি পরিচালিত করো তাহলে তুমি দুনিয়াতেও সফল আখেরাতেও সফল। আর আমি আমার সন্তানকে ডাকি এই আজকে পড়ছো, কোনো খারাপের কিছু না, এটা কোনো খারাপ না, এটাও দরকার আছে, কিন্তু আপনি যেভাবে আপনি আপনার সন্তানের জবাবদিহিতা নিয়েছেন, আপনি আপনার সন্তানের কুচরিত্র জবাবদিহিতা নিয়েছেন, আপনার সন্তান আপনার অগোচরে যে কাজগুলো করে বেড়ায় আপনি জানা সত্ত্বেও তাকে যখন বাধা প্রদান করছেন না, এটা কি আপনার জন্য জবাবদিহিতা করার না কেয়ামতের ময়দানে? কিন্তু আমি আপনি এই বিষয়ে বেখেয়াল উদাসীন। হ্যাঁ কৃষ্ণাই বেরা এক বুজুর্গ তিনি বর্ণনা করেন, হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা একজন সাগরেদ আমাকে জানালো যে একবার আমি হজরতের খেদমতে উপস্থিত হলাম, হজরত মুসা কাজেম রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি তার আব্বাজানের পাশে হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তাআলার পাশে তিনি বসেছিলেন আর তিনি সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। কিছু কথা যা আমি মনে রাখতে পেরেছি তা হলো হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তাআলা বললেন, হে আমার সন্তান, খুব খেয়াল, আমার উপদেশ গ্রহণ করে নাও, আমার কথাগুলো মনে রাখবে, যদি তা মনে রাখো তবে জীবনও ভালোভাবে অতিবাহিত করবে আর মৃত্যুও ঈর্ষান্বিত হবে, তোমার মৃত্যু দেখে মানুষ ঈর্ষা করবে, এমন মৃত্যুর দরকার ছিল, এমন মৃত্যু আমারও দরকার। তো তিনি প্রথম উপদেশ দিলেন, কি ব্যাপারে আসুন শ্রবণ করি, হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলায় প্রথম উপদেশ এটাই, কিন্তু আমরা কিন্তু একেবারে বিপরীত। আজকে আমরা যেটা শুনবো আমরা একেবারেই পুরোপুরি বিপরীত। তিনি তার সন্তানকে বলছেন, প্রথম উপদেশ এটাই তিনি দেন যে, হে আমার সন্তান, সম্পদশালী সেই যে অপরের সম্পদের প্রতি দৃষ্টি রেখে আল্লাহ পাকের বণ্টনের প্রতি সন্তুষ্ট থাকে, আর যে অভাবগ্রস্ত অবস্থায় মারা যায়। আল্লাহর বণ্টনে অসন্তুষ্ট থাকা ব্যক্তি যেন আল্লাহ পাকের এই ফয়সালার প্রতি অপবাদ লাগালো। নিজের ভুলকে ছোট মনে করা ব্যক্তি অপরের ভুলকে বড় ও অপরের ভুলকে ছোট মনে করা ব্যক্তি নিজের ভুলকে বড় মনে করো। খ্রিস্টাই বেড়া, এই যে উপদেশ, এটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে নিজের মাঝে অল্প তুষ্ট যে বিষয়টা, এটাকে সৃষ্টি করা এবং সর্ব অবস্থায় আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করা, আর তিনি যেই অবস্থায় রাখেন তার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা, এমন নসিহত তিনি করলেন যে অপরের সম্পদ দেখে তার প্রতি দৃষ্টি না রাখা, আল্লাহ পাক যেটা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা। আজ আমাদের যুব সমাজের মধ্যে এমন সংখ্যক যারা রয়েছে যারা বেকার, অধিকাংশ পিতা মাতা তাদের ঘরের অবস্থা এমন তারা প্রত্যেকটা মুহূর্ত সন্তানকে মানসিকভাবে আঘাত এভাবে করছে তার দুর্বলতাকে, তুমি কিছু করতে পারবা না, তোমার দ্বারা কোনো কিছু সম্ভব না, তুমি একমাত্র বেকার, তোমার সাথে সবাই সফল হয়ে গেছে, তোমার মতো ছেলে পয়দা করে আমার ভুল হয়েছে। আচ্ছা, এমন একটা ছেলে যখন এই কথাগুলো শোনে তার আত্মবিশ্বাস বাড়ে না কমে? আরে তার বাবার তো ভূমিকা এটা কথা ছিল তার সন্তানের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেওয়া, তোমার সাথে আল্লাহ আছে, আল্লাহকে রাজি খুশি করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রিজিকের জিম্মা তোমার আল্লাহ, তোমার রিজিক আল্লাহ তোমাকে দিয়ে দিবে যদি তুমি আল্লাহকে রাজি খুশি করতে পারো। কৃষ্ণাই বেড়া, এমন জেহেন কি আমাদের মধ্যে আছে? কিন্তু আমি তো আমার ছেলেকে বাস তাকে একেবারে ধূলিসাৎ করে দিচ্ছি, তার যে ব্যর্থতা তার যে দুর্বলতা সেটা তাকে আঙ্গুল ধরিয়ে তার চোখের মধ্যে দিয়ে ধরিয়ে দিচ্ছি, এটা করণীয় ছিল না বাবার জন্য? হ্যাঁ, এটা আমাদের জ্ঞানের স্বল্পতা, এটা আমাদের বুঝার স্বল্পতা। এমনটা আবার সন্তানরা ভাবে না, হ্যাঁ আজকে আমার বাবার দোষ ধরা পড়ছে, এটা না, এটা আমারও একটা দুর্বলতা আছে, সেটার জন্যই তো আমার বাবা আমাকে ধরছে, আমিও আমার দুর্বলতাকে কাটিয়ে নেই, আমিও সফলভাবে নিজের জীবনকে গড়ে তুলি, আল্লাহকে রাজি খুশি করি। এটা তো আমার বিবেককে প্রশ্ন করা উচিত, যারা আমি তো মুসলমানের সন্তান, আমি তো আল্লাহ পাকের বান্দা, নবীর গোলাম, তো আমার কী করণীয়র কথার আমি কী করছি, আমার চাকরি হবে কেন, আমি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি গুনাহ থেকে বাঁচি, আমি কি আল্লাহ পাককে রাজি খুশি করেছি? যখন আমার আপনার মধ্যে চিন্তাধারা আসবে তখন আমার থেকে দুর্বলতা অটোমেটিক পালাবে। তো আমরা সন্তানদেরকে উপদেশ দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় উপদেশ, ওলামার সাহচর্য অবলম্বন করা। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা তিনি তার সন্তানকে উপদেশ দেন যে, হে আমার সন্তান, অপরের দোষ প্রকাশকারীর নিজের দোষ প্রকাশ হয়ে যায়, কারো জন্য গর্ত খননকারী নিজেই সে গর্তে গিয়ে পতিত হয়, বোকাতের সহচর্যে বসা ব্যক্তি নিকৃষ্ট অপদস্থ হয়, আর ওলামাদের সহচর্য অবলম্বনকারী সম্মানিত হয়, আর মন্দ জায়গায় গমনকারীর প্রতি অপবাদ দেওয়া হয়ে থাকে। বিষ্ণাই বেড়া, আমি যদি ভাঙিয়ে বলতে যাই আপনারা বুঝে গিয়েছেন আমি আমার বিশ্বাস। তো এই উপদেশ থেকে আমাদের জন্য মাদানী ফুল এটাই আমরা পাই যে অপরের দোষ প্রকাশ আমরা করব, আমরা কি এটা করি? আমরা তারও বেশি করি, সুযোগ খুঁজি কারে বলবো, এর দোষ আমি কারে কারে বলে বেড়াবো সমাজের মধ্যে। যদি কোনোভাবে আপনার শত্রু থাকে প্রতিবেশী, তাহলে তো আরও সুযোগ পেয়ে যাই এটা পুরাটা ছড়ানোর জন্য, এর তো পুলিশে ধরে নিয়ে গেছে, এর সাথে তো এর বউর বিচ্ছেদ হয়ে গেছে, আর এ তো এই করে, এ তো সুদের ব্যবসা করে, এ তো ঘুষ খায়, কে বলছে? আরে আল্লাহ গোপন রাখছে, আপনাকে বলার ক্ষমতা কে দিছে? আপনার এই রাইটস কোথা থেকে আসলো? আল্লাহ তো গোপন রাখছে তার ভুলের যে বিষয়গুলো রয়েছে, গুনাহের যে বিষয়গুলো রয়েছে, কিন্তু আমি আপনি অনেক বড় পণ্ডিত হয়ে গেছি, তার ভুলগুলো তার দোষগুলো প্রকাশ করে বেড়াচ্ছি, তো আল্লাহ খুব রাজি হবে বুঝি আমার উপরে। এই জন্য আল্লাহ ওয়ালারা তাদের সন্তানদেরকে নসিহত দিত, অপরের দোষ প্রকাশ করিও না এবং সর্বদা কল্যাণ কামনা করো। ওলামায়ে কেরামের সহচর্যের মধ্যে আপনার সন্তান যাদের সাথে বন্ধুত্ব করছে, এটা আপনার দেখার দায়িত্ব, সেই বন্ধু সে কি ইবাদত গুজার কিনা, সে কি নামাজি কিনা, সে কি আল্লাহ ওয়ালা কিনা। আপনার ছেলেকে, আপনার ভাইকে আপনি এটা চেষ্টা করেন যে কোনো নেককারের সাথে সহচর্য বন্ধুত্ব করে দেওয়া। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আছে আপনার বন্ধু হিসেবে, দাওয়াত ইসলামের এই পরিবেশ আপনাকে আহ্বান করছে, আপনি আপনার সন্তানকে, আপনি স্বয়ং নিজে আপনার সন্তানকে, আপনি আপনার প্রতিবেশী যারাই রয়েছে, যারাই দিনের ইসলাম থেকে দূরে, এই পরিবেশ থেকে দূরে, তাদেরকে এটার সাথে বন্ধুত্ব করিয়ে দেন, দেখবেন আপনার সন্তান এর মধ্যে যে ভুলগুলো আছে সেগুলো চলে যাবে। কৃষ্ণাই বেড়া। এরপরে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তালায় যে তৃতীয় উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে, আমার সন্তান মানুষের উপর অপবাদ দেওয়া থেকে বিরত থাকো, অন্যথায় মানুষ তোমার প্রতি অপবাদ দেবে, আর অহেতুক কথা বলা থেকে বিরত থাকো, অন্যথায় এর কারণে তোমার সম্মান চলে যাবে। খুবই গুরুত্বপূর্ণ কথা কৃষ্ণাই বেড়া। এই উপদেশ থেকে আমরা এই মাদানী ফুল পাই যে অপরের উপর দৃষ্টি রাখার পরিবর্তে নিজের দোষ অনুসন্ধান করব। আমরা অপরের দোষ দেখব না, নিজের দোষ দেখব। বলা হয়েছে যখন আয়নাতে চেহারা দেখি তখন আমি কাকে দেখি? সবাই বলি কাকে দেখি? আয়নাতে তো আমি আমাকেই দেখব না। তো ঠিক একজন মুসলমান যখন তার মধ্যে যদি আমার চোখের মধ্যে কোনো ভুল ধরা পড়ে যায় তখন আমি ফরেন সাথে সাথে দেখব ওই ভুলকে আমার মধ্যে আছে কিনা। এটা আমার জন্য আয়না, আল্লাহ সে তো এই ভুলের মধ্যে, আমি কি ভুলের মধ্যে আছে কিনা, এটা কি আমাদের মধ্যে হয়? আমরা তো ওর ভুলের মধ্যে পড়ে আছি, আরও আমরা গভীরে যাই, আমরা গভীরে উদ্ঘাটন করি তার এই ভুলের রহস্য কি। তো আমার তো উচিত ছিল ওই ভুল দেখার সাথে ওই আয়নার মতো, এটা আমি, হ্যাঁ হ্যাঁ এই গিবত করছে না, এই গিবত আমিও করি, সে তো ঘুষ খাচ্ছে, আমিও বুঝি ঘুষ খাই। এই চিন্তাধারা যখন চলে আসবে না, অপরের দোষ আপনার চোখে পড়বে না, আপনার দোষই আপনার চোখে পড়বে, তখন আমার আপনার পক্ষে সম্ভব সংশোধন হওয়া। কৃষ্ণাই বেড়া। অহেতুক কথাবার্তা থেকে আমরা বাঁচব। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ চতুর্থ উপদেশ এটাই দেন, হে আমার সন্তান সত্য কথাই বলবে, তা তোমার পক্ষে হোক বা বিপক্ষে, কেননা তোমাকে আপন বন্ধুদের পক্ষ থেকেই নিন্দার সম্মুখীন হতে হবে। কৃষ্ণাই বেড়া। এই উপদেশ থেকে আমরা মাদারি ফুল অর্জন এটাই পাই যে সত্যের মৃত্যু নেই, অতএব আমাদের সর্ব অবস্থায় শরীয়তের চাহিদা অনুযায়ী সত্য কথা বলা উচিত। কিন্তু আমাদের ইমানের অবস্থা হালত এমন যে আমরা বলি ভাই সত্য কথার বাদ নাই, সত্য নাউজুবিল্লাহ বলবেন না ভাই, এটা তো ইমানের দুর্বলতা। বলি কি না আমরা ভাই সত্য বললে কাজটা হবে না ভাই, বা এখন দুনিয়ার অবস্থা এমন, প্রেক্ষাপট এখন এরকমই চলতেছে, ট্রেন্ড এখন এরকম, মিথ্যা বললে কাজ হয়, সত্য বললে কাজ হয়, এটা আমার আপনার ইমানের দুর্বলতা। যদি হাকিকতে আমি আপনি যদি প্রকৃত ইমানদার হতে পারতাম তাহলে আমি আপনি এই অবস্থা করতে পারতাম না। চতুর্থ বিষয়ে তিনি উপদেশ দিয়েছেন তার সন্তানকে বিদ্বেষ এবং ঘৃণা এটা থেকে বেঁচে থাকা। এবং ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহির যে উপদেশ ছিল পঞ্চম উপদেশ, সেটা হচ্ছে চুগুলখুরি থেকে বেঁচে থাকা, অর্থাৎ মানুষের দোষ অন্বেষণ করে অপরের কাছে বলে দেওয়া, চুগুলখুরি করা, এটা অনেক বড় রোগ। কৃষ্ণাই বেড়া। এই উপদেশ থেকে অর্জিত আমরা যাতে আমাদের মধ্যে নিয়ে আসতে পারি। এবং সর্বশেষ তিনি যেটা ষষ্ঠ উপদেশ দিয়েছেন তার সন্তানকে, হে আমার সন্তান যদি সাক্ষাতের ইচ্ছা হয় তবে নেককার লোকদের সাথে সাক্ষাৎ করো, অবাধ্যদের সাথে সাক্ষাৎ করবে না, কেননা অবাধ্যরা ওই উপত্যকার ন্যায় যাতে পানি প্রবাহিত হয় না, এমন বৃক্ষের ন্যায় যা সবুজ শ্যামল হয় না, এমন ভূমির ন্যায় যাতে ঘাস জন্মায় না। তাদের কথাগুলো ছিল গভীর, তাদের কথাগুলো ছিল অনন্য মর্যাদার। আমরা কিন্তু বাস এই কথাগুলোর মধ্যে যদি কয়েকটা যদি নিজের মধ্যে নিতে পারি না, আমাদের জন্য যথেষ্ট। আমরা একটু চিন্তা করি যে এই যে ছয়টা উপদেশ তিনি তার সন্তানকে দিয়েছেন, এখন পর্যন্ত আমার সন্তান যাদের সন্তান রয়েছে, বালেগ রয়েছে, আমরা কি আমার সন্তানকে কোনোদিন বসিয়ে এর মধ্যে একটা উপদেশ দিয়েছি? নামাজ পড়ে না তাই তো আমি আমার সন্তানের খবর নেই না, যা তোর কবর তোর, আমার কি, তোর জাহান্নামে তুই যাবি, আমার কি, আসলে এমন কথা বলি না আমরা, না, এটা সবচেয়েতে ভুল, এটা শয়তানের ধোকা, এটা আপনার পরিবারের ধ্বংসের করার একটা বড় কথা যেটা আপনি বলে ফেলছেন। সাহেবেরা, যদি আপনি কর্তা হিসেবে আপনি আপনার ঘরের নেকির দাওয়াতের জিম্মা না নেন, আপনি যদি দায়ী না হন, তাহলে আপনার দেরি নাই, আপনার ঘর ধ্বংস হওয়ার যে চিহ্ন সেটা আপনাকে দেখতে দেরি হবে না, খুব শীঘ্রই আপনি দেখবেন। আমি আপনি দিন থেকে রাত পরিশ্রম করি বাস ঘরের সদস্যের গুলো চাহিদাকে পূরণ করার জন্য, এমনও লেগে যায় যে আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি ওভারটাইম করি, টাকা যতটুকু দরকার তার থেকে বেশি উপার্জনের জন্য নিজের পরিশ্রমকে বেশি বাড়িয়ে দেই, করি কি করি না আমরা, বাস ভবিষ্যৎ সুন্দর হয়ে যাক সন্তানের, এতে টেনশন করা না লাগে। হাই রে, উচিত তো ছিল এই টেনশন করা, বসে তাকে নসিহত করা যে আমার ছেলে নামাজ পড়ছে কি পড়ছে না, গুনাহ থেকে বাঁচছে কি বাঁচছে না। আজ তো ফেতনা ফাসাদের যুগ, তো আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করি, উপদেশ দিই, দিব ইনশাআল্লাহ, এতটুকু তো পারবো নামাজের জন্য, যতটুকু আমরা ব্যাস আমাদের সন্তানের পড়াশোনার জন্য করি, এর 50% আমরা আমাদের সন্তানের নামাজ, তার চারিত্রিক যে অবস্থা সেটাকে পরিবর্তনের জন্য তাদের তাকে আমরা নসিহত করি, করবো ইনশাআল্লাহ। প্লিজ নাই বেরা, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তার নিজের সন্তানকে দেওয়া উপদেশগুলোর সারমর্ম হলো যে সম্পদশালী হলো সে যে আল্লাহর বন্টনে সন্তুষ্ট থাকে, অপরের দোষ গোপন করো, ওলামাদের সাহচর্যে বসা উচিত, মানুষকে দোষারোপ করা থেকে বিরত থাকা উচিত, সর্বদা সত্য কথা বলা উচিত, কোরআনে পাকের তেলাওয়াত করা, সালামকে প্রসার করা, নেকির আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে নিষেধ করা, সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক রাখা, যে চায় তাকে দান করা এবং চগলকুড়ি থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত, নেককার লোকদের সাথে সাক্ষাৎ করা উচিত এবং মন্দ লোকদের থেকে দূরে থাকা উচিত। প্রিয় ইসলামী ভাইরা ও মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, যদি আমরাও চাই আমাদের সন্তান নেককার পরেজগার হোক, তবে তাদেরকে ভালোভাবে প্রশিক্ষিত করুন, পূর্ববর্তী যে বুজুর্গানের দিন রয়েছেন তাদের পদ্ধতি অবলম্বন করুন, নিজের পদ্ধতি অবলম্বন করা লাগবে না, আমাদের যারা বুজুর্গানের দিন তাদের পদ্ধতি অবলম্বন করলে আমাদের জন্য যথেষ্ট, নিজেও নেক আমল সম্পাদনকারী হন। আপনি কথা বুঝছেন আমার, আগে নিজেকে এরপর আমার সন্তানকে, আমি নামাজ পড়লে আমি আমার সন্তানকে যখন বলবো নামাজ পড়তে তখন সেটার প্রভাব হবে, সেই কথার মধ্যে প্রভাব তাসির আসবে, আমি যদি গুনাহ থেকে বাঁচি, আমি যদি মিথ্যা থেকে বাঁচি, এরপর যদি আমার সন্তানকে বলি তখন সেটার প্রভাব আসবে, এই জন্য আগে নিজেকে পরিপূর্ণতায় গড়ে তুলি। মানে আমাদের যে মন মানসিকতা বাবাদের বিশেষ করে যে আমার সন্তানটারে হাফেজ বানাবো, আল্লাহ যদি এর উসিলা আমারে উদ্ধার করে, হ্যাঁ করবে, আল্লাহ পাকের দয়া যদি হয় উদ্ধার হবে, কিন্তু নিজের আমল তো নিজেকে তৈরি করতে হবে, নিজের আমল নামাকে তো বৃদ্ধি করতে হবে না, কালকে কেয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার আমল নামা পড়বে না, আপনাকে স্বয়ং হাতে দেওয়া হবে আপনার আমল নামাকে পড়ে শোনানোর জন্য, তো চিন্তা করুন আপনি আপনার আমল নামা শোনাবেন, তো সেখানে যদি আপনি গুনাহের বর্ণনা শুধু করতেই থাকেন তাহলে কীভাবে সম্ভব, তো এই জন্য আগে নিজেকে আমরা তৈরি করি, এখনও সময় চলে যায়নি, শ্বাস প্রশ্বাস যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমাকে এটার মধ্যে লেগে থাকতে হবে, যদি কোরআন নিজে পড়তে না পারে নিজে কোরআন শিখি, এটা খুব জরুরি হয়ে গেছে। হাফেজের বাবা তারও তো উচিত কোরআনকে সহিভাবে তেলাওয়াত করা, উচিত না, তখন তো সন্তানকেও পাকড়াও করতে হবে, কেয়ামতের ময়দানে পাকড়াও হবে, তুমি তো পারতা তো তোমার বাবারে কেন শিখাও না, এটা তো তোমার বাবার জন্য শিখা দরকার ছিল, জরুরি ছিল। কৃষ্ণাইবার এই জন্য আমাদেরকে সন্তানের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত, সন্তানের প্রশিক্ষণের ব্যাপারে আমাদের আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনটা বাণী আমরা হাদিসে মোবারকা থেকে শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে মোবারকা তেলাওয়াত করেন, সূরা তাহরিমের আয়াত নম্বর 6, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে ওই আগুন থেকে রক্ষা করো, আল্লাহর আয়াতে করিমা, আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাজিল করলেন, যখন আল্লাহ রাসূল এই আয়াতে করিমা তেলাওয়াত করলেন তখন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের পরিবারকে কিভাবে বাঁচাবো, তখন আল্লাহ রাসূল ইরশাদ করেন যে তাদেরকে ওই সকল কাজের নির্দেশ দাও যা আল্লাহ পাকের পছন্দ, আর ওই সকল কাজ থেকে নিষেধ করো যা আল্লাহ পাকের অপছন্দ। আমাদের জন্য নবীর হুকুম ইরশাদ। হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, নিজের সন্তানকে তিনটি অভ্যাস শিক্ষা দাও, কয়টা অভ্যাস, তিনটি অভ্যাস, এক নিজের নবীর প্রতি ভালোবাসা, দুই আহলে বাইতের প্রতি ভালোবাসা, তিন কোরআনের পাকের শিক্ষা। নবীর ভালোবাসা সন্তানকে শিক্ষা দিতে হবে, জানের চাইতে নবীকে ভালোবাসার শিক্ষা। সন্তান যখন শিখবে, ওই সন্তান কখনো মা বাবার অবাধ্য হবে না। আপনি চিন্তা করুন, আপনার সন্তানকে আপনি নিজে বলেন দাড়ি কাট, দাড়ি ফেলা, তোর বয়স হয়েছে, দাড়ি ফেলে দে। আপনি তো আপনার সন্তানের অন্তর থেকে নবীর ভালোবাসাকে দূর করতেছেন, ঠিক কিনা ভাই? আপনি তো আপনার সন্তান, যদি একটু পরিবর্তন চলে আসে, সমাজ তখন তার উপর আঙ্গুল তুলে। আজকে আমাদের এমন ফেতনা সমাজের মধ্যে, একটু যদি মানে পরিবর্তন চলে আসে, দাড়ি পাগড়ি টুপি চলে আসে, মাজাল্লা তথাকথিত শিক্ষিত সমাজ, যারা দিনের জ্ঞান ন্যূনতম নাই, দুনিয়াবি শিক্ষাদের অনেক বড় পণ্ডিত, তো তাকে নিয়ে অপবাদ দেওয়া শুরু করে দেয়। একটু চিন্তা করুন, যেখানে তার জন্য ছিল এটা উৎসাহ দেওয়া। তো সন্তানকে তিনটা বিষয়ের প্রতি, আচ্ছা আহলে বাইতের প্রতি ভালোবাসা, অধিকাংশ মানুষ জানে না আহলে বাইত মানে কি। আমি নিজের প্র্যাকটিক্যাল, হুজুর আহলে বাইত মানে কি চিন্তা করা যায়? এই শব্দের সাথে কোনো তার জ্ঞানই নেই। আহলে বাইত নবী বংশ, নবীর পরিবার, এদের প্রতি ভালোবাসার শিক্ষা দেওয়া। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা জান্নাতে যুবকদের সর্দার। জান্নাতে যাবেন কিনা আপনারা, যেতে চান আপনারা? ও ভাই, সেই জান্নাতের সর্দার থাকবে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো ইনাদেরকে ভালোবাসা, এটা আমরা আমাদের সন্তানকে শিক্ষা দেই না, তাদের জীবনই আমরা জানি না, তাদের জীবনই আমরা পড়ি না, দুর্ভাগ্যের বিষয় না এটা। জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা, ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা, ইনাদেরকে আমরা চিনি না, ইনাদের ভালোবাসা তো দূরের কথা। আগে তো নাম জানতে হবে, এরা নবীর বংশের লোক, তারপর না এদের ভালোবাসা অন্তরে আসবে, তারপর না এদেরকে আমরা নিয়ে তাদেরকে অনুসরণ অনুকরণ করতে পারবো। এই জন্য আহলে বাইতের ভালোবাসা, কোরআনের পাকের শিক্ষা, ভালোবাসা। ব্যাস একটু আমাদের মধ্যে এটা প্রচলন আছে, ট্রেন্ড আছে আমাদের এখন পর্যন্ত আল্লাহ পাকের দয়ায়, ছোটোবেলায় সন্তানদেরকে মক্তবে পাঠানো। কোনোরকম যদি কোরআন নিয়ে ফেলে, ব্যাস বাবা মা ভুলেই গেছে, হ্যাঁ আমার সন্তান তো কোরআন নিছে, 30 পারা কয়েক খতম দিছে, খতম দেয় প্রতি রমজানে খতম দেয়। কিন্তু এই কোরআনকে বোঝা, এই কোরআনের প্রতি ভালোবাসা, এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া, এটা কি প্রত্যেকটা মা বাবার দায়িত্ব ছিল না তার সন্তানকে বোঝানো? আচ্ছা এখন তো এমন দুরবস্থা, কোরআন ঘরে আছে কিন্তু পড়ার লোক কেউ ঘরে আছে, মজুদ আছে, এমন কোনো মুসলমান নাই যে ঘরে কোরআন, আলহামদুলিল্লাহ, এটা সৌভাগ্যের বিষয়। এটা আমরা গর্ব করে বলতে পারি, আমরা যে কোরআনকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার এটা খুবই দুর্বল অবস্থান, যে কোরআন এমন অবস্থায় আছে ধুলোবালির মতো জায়গার মধ্যে, যেখানে ধুলো অবস্থায়, ধুলোযুক্ত অবস্থায় এই কোরআনকে পড়ার সময় হয় না, ধরার সময় হয় না। আর এটা তো ওই কোরআন, এটা তো ওই কিতাব যেটাকে ধরলে সওয়াব, যেটাকে দেখলে সওয়াব, যেটাকে পড়লে সওয়াব, আরে ওইটাকে ভালোবাসলে কবর আখেরাতে ওই কোরআন আমাকে আপনাকে সুপারিশ করবে। কিন্তু ওই কোরআনের ভালোবাসা কই, শিক্ষা কই? আমরা সবাই বলি এক নম্বরে নবীর ভালোবাসা, এক নম্বরে কি, দুই নম্বরে আহলে বাইতের ভালোবাসা, তিন নম্বরে কোরআনের ভালোবাসা, কোরআনের শিক্ষা। আল্লাহ রাসূলের তিন নম্বর এরশাদ হচ্ছে, কোনো পিতা তার সন্তানকে এমন উপহার দেয়নি যা ভালো আদব শিক্ষা থেকে উত্তম। অর্থাৎ আদব শিক্ষা দিতে হবে, আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আজ আমাদের যে অবস্থা, আমাদের যুব সমাজের আদব খুব কম দেখা যায়। একটা সময় আমাদের, এখন মুরব্বীরাই বলে, আমরা আমাদের মুরব্বীদেরকে খুব আদব করতাম, আমাদের এই যুগের ছেলেপেলেদেরকে আদব দেখি না। চোখের সামনে ধূমপান করে, চোখের সামনে মাজাল্লা নারে নিয়ে চলে, চোখের সামনে গালাগালি করে, একটু আমাদেরকে সম্মান করে না। এই কথা আমরা বলি কি না? এটার জন্য কে দায়ী? আপনি দায়ী, এটার জন্য আমি দায়ী। কেন? তখন কি পারতাম না আমি আপনি দায়িত্ববান হিসেবে ওই ছেলেটাকে নেকির দাওয়াত দেওয়া? এটাই তো আল্লাহ রাসূল আমাকে আপনাকে ওই আয়াতে মোবারক থেকে শিক্ষা দিয়েছে, তাকে নেকির দাওয়াত দাও, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। কে আছে? চাচা আপন প্রাণ বাঁচা, যে করছে তার দিকে দৃষ্টি দেওয়ার সময় নেই, সে তো আমার সন্তান না, অমুকের সন্তান, জ্বলে যাক, পুড়ে যাক, মরে যাক, আমার কি? কিন্তু আমার আপনার দায়িত্ব ছিল চাচা হিসেবে, ভাই হিসেবে, বাবা হিসেবে, মুরব্বী হিসেবে, এলাকার বয়োজ্যেষ্ঠ হিসেবে তাকে নেকির দাওয়াত দেওয়া, তাকে বারণ করা, তাকে নেকির দিকে নিয়ে আসা। এখন হ্যাঁ, কিছু সংখ্যক লোক দেয়, তাও আবার ধরন ভুল, ধরন ভুল, তাকে বলতেছে বারণ করতেছে কিন্তু পদ্ধতি ঠিক নাই, যেভাবে বললে তার অন্তরের মধ্যে আকর্ষণ করার কথা ছিল, তার নেকির প্রতি ধাবিত হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না, কারণ ধরন ভুল। এই জন্য আলহামদুলিল্লাহ নেকির দাওয়াত, শিক্ষা অর্জন করা, মাদানী কাফেলায় সফর করা, সেটা আমরা করি না, ইলমে দিন অর্জন করা, তাহলে না আমরা প্রকৃত নেকির দাওয়াতের যেই পদ্ধতি সেটা আমরা শিখতে পারবো। এই জন্য আমাদেরকে সফর করতে হবে, সফর করবো ইনশাল্লাহ। কৃষ্ণাই বেড়া, যেভাবে আমরা শুনলাম পিতা মাতা সন্তানের প্রতি দায়িত্ব, ঠিক একইভাবে সন্তানেরও পিতা মাতার প্রতি দায়িত্ব রয়েছে, কেননা দীন ইসলাম আমাদেরকে এই শিক্ষাই দেয়। তো আমরা যদি চাই আমরা আল্লাহ পাকের হক আদায়ের পাশাপাশি হুকুকুল ইবাদ, বান্দার হক, সৃষ্টির হককে আদায় করা, তাহলে আমাদেরকে হকের বিষয়ে আগে অবগত হতে হবে, এটার বিষয়ে আমাদেরকে আগে শিখতে হবে, ইলমে দিন অর্জন করতে হবে। যদি আমরা না করি না, তাহলে আমরা আল্লাহ পাকের হক এটাও আদায় করতে পারবো না, বান্দার হক সৃষ্টির হক এটাও আমরা আদায় করতে পারবো না। এই জন্য আমাদেরকে দিনের শিক্ষা শিক্ষিত হতে হবে যতটুকু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশের মধ্যে, দিনী পরিবেশের মধ্যে আমাদেরকে জন্য সুযোগ রয়েছে দিনের শিক্ষা অর্জন করা। এই যে সাপ্তাহিক ইজতেমায় আজকে যারা এসেছেন, যারা প্রতিনিয়ত আসছেন, তো এটা কি আপনাদের জন্য সৌভাগ্যের বিষয় না? এখান থেকে তো কিঞ্চিত পরিমাণ হলো আমরা শিখতে পারতেছি, পারতেছি কিনা ভাই, ইবাদতের অনুপ্রেরণা আসছে কিনা, আমলের জজবা আসছে কিনা, এটা তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, এটা আমাদের জন্য আবশ্যক করতে হবে। প্রতি সপ্তাহে আমাদেরকে সাপ্তাহিক ইজতেমায় নিজে আসতে হবে, অপরদেরকে নিয়ে আসতে হবে, ফলে এটা আমাদের জন্য সফলতা হবে। কৃষ্ণাই বেড়া, আমরা আল্লাহ পাকের নেয়ামত অর্জন করার আমরা যেভাবে সচেষ্ট থাকি, এই নেয়ামত এর কৃতজ্ঞতা আদায় করা আমাদের জরুরি। তো আজকের বয়ান আমরা ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তাআলা আলাইহির এর জীবনী থেকে শুনলাম। তো এখান থেকে যদি আমি সারমর্ম বলি, যে আমাদেরকে আল্লাহ পাকের ভয়, ইশকে রসুল, আহলে বাইতের মহাব্বত, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া এবং নিজেকে দিনের দায়ী বানানো, এটা খুব জরুরি। সুম্মা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে আহ্বান করছে, দাওয়াত ইসলামী আমাদেরকে ওই পরিবেশ তৈরি করে দিচ্ছে যাতে করে আমি আপনি এই পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গুনাহের রোগ থেকে বেঁচে যেতে পারি। এর থেকে আর কিছু ভালো কিছু আছে ভাই? তো এটার জন্য আমাকে আপনাকে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন যে দাওয়াত ইসলামের প্রত্যেকটা কার্যক্রম, প্রত্যেকটা ডিপার্ট বিভাগ, যতগুলোই দাওয়াত ইসলামের কার্যক্রম রয়েছে, উদ্দেশ্য একটাই, উম্মাহের সংশোধন, যাতে করে উম্মত সংশোধন হয়ে যায়, উম্মত যাতে আল্লাহ আল্লাহ রাসুলের দিকে ধাবিত হয়ে যায়। এই সাপ্তাহিক ইজতেমা যদি আমরা আসি, এটা আমাদের জন্য লাভবান। আর অন্য আরেকটা আমাদের মাধ্যম হচ্ছে প্রতি বছর আমাদের আলহামদুলিল্লাহ তিন দিনের সুন্নতে পড়া ইজতেমা সংগঠিত হয়। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী ফেব্রুয়ারি 14, 15, 16 রোজ বুধ, বৃহস্পতি, শুক্রবার আলহামদুলিল্লাহ ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন হাজি ক্যাম্প এর পাশেই আসিয়ান সিটির ময়দানের মধ্যে আলহামদুলিল্লাহ আগামী 14, 15, 16 দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নতে পড়া ইজতেমা অনুষ্ঠিত হবে। কৃষ্ণাই বেড়া, যেভাবে আজ কিছু সময় আমরা আল্লাহর ওলির জীবন থেকে শুনে আমাদের কিছুটা হলে তো নড়বড় হয়েছে না ভাই, বিবেকের কিছুটা তাড়না এসেছে কি না? তো আল্লাহ যদি দয়া করে তিনটা দিন যখন আমরা ওই ইজতেমার ময়দানের মধ্যে অবস্থান করব, আল্লাহ চাহে তো আমাদের তওবার নসিব হয়ে যাবে, আল্লাহ চাহে তো এই কঠোর অন্তরটা আমাদের নরম হয়ে যাবে, আল্লাহ যদি দয়া করে ওই হাজার লাখো মানুষের মধ্যে আমিও কান্না করা শুরু করে দিব, আল্লাহ চাহে তো আমিও আমার ভুলগুলোর স্মরণ আমার অন্তরে চলে আসবে, খেয়াল চলে আসবে, আমার যে অতীতের পাপ গুণাগুলো আমি আমার খেয়ালের মধ্যে নিয়ে আসতে পারবো। হ্যাঁ প্রিয় সাহেবেরা, বিগত যতগুলো ইজতেমা দাওয়াত ইসলামের সংগঠিত হয়েছে, ইতিহাস আমাদের যারা ইজতেমার মধ্যে গিয়েছে তারা নিজের জবান থেকে সাক্ষ্য দিচ্ছে, এই ইজতেমা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, এই ইজতেমা আমি গুণাগার ছিলাম আমাকে নেককার বানিয়ে দিয়েছে, এই তিন দিনের ইজতেমা আমি গান শোনার মধ্যে অভ্যস্ত ছিলাম আমি গানকে ছেড়ে দিয়েছি, এই ইজতেমা আমাকে নামাজে বানিয়ে দিয়েছে, এই ইজতেমা আমাকে মা বাবার বাধ্যগত সন্তান বানিয়ে দিয়েছে, এটা আমার মুখের বানোয়াট কথা না, এটা বাস্তব কথা। যার তকদির ভালো হয়েছে, যার তকদির আল্লাহ পাক যাকে দয়া করেছেন, এমনও আমি মাদানী বাহার যে আমার খোদ স্বয়ং নিজের এলাকার মধ্যে এক যুবক ইসলামী ভাই ভার্সিটি পড়ুয়া, সে যখন তিন দিনের ইজতেমায় গেল এবং তিন দিনের ইজতেমা থেকে ফিরত আসলো, সে ঘরের মধ্যে গিয়ে সর্বপ্রথম তার ঘরের টিভি ভেঙে ফেলেছে। এটা কি চারটি গানের কথা? ঘরে এসে ঘরের টিভি ভেঙে ফেলা, ঘরের মধ্যে ছবি টাঙানো ছিল মা বাবা পরিবারের এই ছবিগুলো সে নামিয়ে ফেলেছে, জানতে পেরেছে যে এই কাজগুলো আমার জন্য সমীচীন নয়, এগুলো আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি খুশি করার কাজ নয়। সে তার মা এবং বোনকে পর্দার বিষয়ে সচেতন করেছে। তো এটা ইজতেমার কি লাভ না লস? দাওয়াত ইসলামী যে তিন দিনের ইজতেমা পরিচালনা করে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে, দুনিয়াবি যারা আছে না তাদের জেহেনে এগুলো ঢোকে না। আমি একবার এক কমার্শিয়াল এক লোকের কাছে গেলাম তাকে দাওয়াত দেওয়ার জন্য। তাকে যখন দাওয়াত প্রদান করলাম তাকে বললাম, তো সে বলল, তুষার এই যে অযথাই কোটি কোটি টাকা খরচ করো কী কারণে? নামাজ পড়লেই তো হয়। তো তার তার যে জ্ঞান, ওই জ্ঞান দ্বারা সে আমাকে উত্তর দিল, আমাকে সে বলল। তো সে তার জ্ঞানের মাত্রাটাই অতটুকু, সে বুঝতে পারেনি যে ইজতেমার বরকত কি। তো আমি তাকে তখন বলতে পারিনি, সে লজ্জা পাবে। আমি তাকে বলতে চেয়েছিলাম যে আপনি তো সুদের ব্যবসা করেন, সুদের কাজ করেন, তো ভাবলাম যে বড়া মজলিসে যদি বলি সে তো লজ্জা পেয়ে যাবে। তো আপনাদের মতো ব্যক্তিদের জন্যই ইজতেমা, যাতে ওইখানে গিয়ে তওবা করে সব অপকর্ম ছাড়তে পারেন। কৃষ্ণাইবেরা যারা, আমরা দাওয়াত ইসলামের ইজতেমায় পূর্বে যাইনি, এবার আমরা কারা কারা নিয়ত করছি যাবো ইনশাআল্লাহ। পূর্বে যারা গিয়েছে তারা যাবো ইনশাআল্লাহ, তারা তো হান্ড্রেড হান্ড্রেড যাবো ইনশাআল্লাহ। আমরা আগামী ১৩ তারিখ রাত ইনশাআল্লাহ এখান থেকে রওনা হব, কেননা ইজতেমার মাঠ আল্লাহ চাহে তো ভরে যাবে, পুরো বাংলাদেশ থেকে লোকে লোকারণ্য হবে, আশেকে রাসুল দিয়ে সেটা ভরে যাবে ইনশাআল্লাহ। গত কয়েক বছর বিগত যে মাঠ ছিল ওই বিগত মাঠের বড় মাঠ এবার ইনশাআল্লাহ। তো ওই মাঠ আমরা ইনশাআল্লাহ নিজে যাব এবং প্রত্যেক আশেকে রাসুলকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এটা আমার আপনার দায়িত্ব, ওই যে আমি বললাম না, এটা আমাদের জন্য আবশ্যক হয়ে গেছে। প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা চাই সমাজ থেকে গুনাহের ব্যাধিকে দূর করতে, তাহলে আমাদেরকে এখন থেকে লেগে পড়ে এই তিন দিনের ইজতেমার দাওয়াতকে দিতে হবে, যাতে করে প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বয়োবৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ, সুস্থ, বিবেক সম্পন্ন লোককে আমরা ইজতেমার মাঠে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। নিব ইনশাআল্লাহ। আমরা কবে যাব? ১৩ তারিখ রাতে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেক নিজ নিজ যারা জিম্মাদার রয়েছেন তারা, আমরা জিম্মাদারের সাথে আমরা যোগাযোগ করব, আমাদের টিকিটকে আমরা বুকিং করে নেব, আমরা আমাদের টিকিট কনফার্ম করব, যাতে করে আমাদের যাওয়াটা নিশ্চিত হয়ে যায়। ঠিক আছে না? টিকিট বুকিং করবো ইনশাআল্লাহ। আল্লাহর বস্তে যারা অন্তরের মধ্যে পাক্কা নিয়ত করেছেন তারা অবশ্যই টিকিট বুকিং করবেন। আর একটা সর্বশেষ কথা কৃষ্ণায় বেড়া, এই তিন দিনের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার জন্য প্রায় ২ কোটি কমবেশ খরচ আছে। কত কোটি? ২ কোটি। হাকিকতে বাস্তব যখন আপনারা ইজতেমা মাঠে যাবেন তখন দেখবেন বিশাল প্যান্ডেল, শত শত অজুখানা, শত শত টয়লেট, অসংখ্য মাকতাব ডিপার্টমেন্ট, যেখানের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বিভাগগুলো পরিচালনা করা হবে, তুলে ধরা হবে, হাজার লাখো মানুষের খাবার, এক একটা লঙ্গর বাবুর্চিখানা। তখন আপনি বলবেন আমার সাথে যে না, আপনার কথা সত্য। এখন আপনি হয়তো বা দেখছেন না, আপনি বলতে পারবেন না, আপনি হয়তো বা অবাক হয়ে যাবেন, হুজুর কি বলে হাকিকতে। তো এই যে এত বড় খরচ, এটা আমার আপনার দান অনুদানের মাধ্যমেই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ইজতেমা সম্পন্ন হয়। বিগত যে ইজতেমাগুলো হয়েছে আমার আপনার পকেটের টাকা দিয়ে হয়েছে, এটাই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ। আমাদের দাওয়াত ইসলামের প্রত্যেকটা কার্যক্রম, প্রত্যেকটা ডিপার্টের কাজ এইভাবে হয়ে থাকে। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের কাছে সুবর্ণ সুযোগ, রজব মাস ইবাদতের বীজ বপনের মাস, ইবাদতের বীজ বপন করবো ইনশাআল্লাহ। রমজানে ইনশাআল্লাহ ফসল খাবো ইনশাআল্লাহ, রমজানে এটার ফল খাবো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে বাড়ে না কমে? সত্যি তো, বিশ্বাস আছে আপনাদের? যদি বিশ্বাস থাকে তাহলে আমি আপনাকে বলবো, এই বিশ্বাসে অন্তর থেকে এই তিন দিনের ইজতেমার জন্য আপনারা আপনাদের আয়ের ইনকামের একটা অংশ তিন দিনের ইজতেমার জন্য দান করেন ইনশাআল্লাহ। এটার বরকত কী হবে? আপনার দানের সাদেকায় সেখানে হাজারো লাখো মানুষ সেখানে শুইতে পারবে, একটা সুন্দর জায়গার মধ্যে সেখানে তারা অজু করতে পারবে। তো এই সওয়াবগুলো আমি আপনি পাবো না ভাই? তাহাজ্জুদ পড়া হবে, ইশাক চাষ্ত পড়া হবে, কেঁদে কেঁদে দোয়া হবে, এ বরকত আমি আপনি কি পাবো না ভাই? পাবো, যদি আমি আপনি দানের হাতকে বাড়িয়ে দিই। কে কে দিব ইনশাআল্লাহ? দিব ইনশাআল্লাহ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আহ্বানে ঘর খালি করে দিছে, এই ঘটনা আমরা সবাই জানি, বড় করব না। তিনি সব খালি করে দিছে, বলছে কি জানেন, আল্লাহ আল্লাহ রাসূল আমার জন্য যথেষ্ট। আল্লাহ পাক, আমরা আজকের ইজতেমায় যা কিছু শুনলাম এর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। প্লিজ সাহেব আসুন, দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমায় দুরূদ শরীফ ও দুটি দোয়া পাঠ করা হয়, আমরাও পড়ে নিই। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবী রহমতুল্লাহ তাআলা কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওই ব্যক্তিকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এই সম্মানিত লোকটি যখন চলে গেল তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আশ্চর্যজনিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটি কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, এই দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। আসুন আমরাও পড়ে নিই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়াতারদা। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাক'আদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1,000 দিন সমূহ পর্যন্ত নেকি লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন আমরাও পাঠ করে নিই, লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রব্বিস সামাওয়াতি আস সাবঈ রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রব্বিস সামাওয়াতি আস সাবঈ রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রব্বিস সামাওয়াতি আস সাবঈ রব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম।
আস-সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আস-সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আস-সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আস-সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আস-সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আস-সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, হু লা 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 ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam illallahu illallah 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 illallahu 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 illallah illallah ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ 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 আল্লাহ
Allah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Allahu 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam As-salatu was-salamu alayka ya Rasulullah As-salatu was-salamu alayka ya Habiballah As-salatu was-salamu alayka ya Nabiyallah As-salatu was-salamu alayka ya نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي
আমরা দোয়ার মধ্যে অংশগ্রহণ করি। দোয়া এটা আল্লাহ পাকের দরবারে অনেক পছন্দনীয় একটি ইবাদত। আমরা আমাদের অতীতের গুনাহকে স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে তওবা করে আমরা সম্ভব হলে কান্না করার চেষ্টা করি। কান্না না আসলে কান্নার ভান ধরি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল খাতামান নবিয়্যিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াসতে ইয়া রাসূলুল্লাহ করম কিজিয়ে খুদা কে ওয়াসতে মুশকিলে হল কর শাহে মুশকিল কুশা কে ওয়াসতে কারবালায়ে রদ শহীদে কারবালা কে ওয়াসতে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া আরহামার রাহিমিন। হে মালিক ও মাওলা, আমরা কতিপয় গুনাহগার, বদকার, নাফরমান, নালায়েক মাওলা, তোমার দরবারে গুনাহের দুখানা হাত তুলেছি মাওলা। মাওলা, নিঃসন্দেহে আমরা গুনাহগার, নিঃসন্দেহে আমরা গুনাহগার, গুনাহগারদের বড় বড় সরদার। আমাদের আমল নামা এমন রয়েছে মাওলা যে আমল নামা শুধু গুনা আর গুনা, নেকি বলতে কিছু নেই মাওলা। মাওলা,
কাল কিয়ামতের ময়দানে আমল নামা পড়ে শোনাবো তোমাকে বাউলা, কেমন আমল নামা আমরা বানিয়েছি বাউলা। মালিক তোমার অনেক বড় দয়া মাওলা, তুমি আমাদের গুণাগুলোকে গোপন রেখে দিয়েছ, আমাদের গুণাগুলো মানুষের কাছে গোপন রয়েছে মাওলা। মাওলা আমাদের এই গুণাগুলো যদি আমাদের মা বাবা, আমাদের সমাজ, আমাদের সন্তান যদি জানতো আমাদেরকে সম্মান করতো না মাওলা। আমরা তো এমন দুর্ভাগা, তওবা যদি নসিব হয়ে যায় আবার গুনাহের মধ্যে ডুবে যাই মাওলা। বিগত একটা সপ্তাহ যদি গুনাহের পাল্লা দেখি, শুধু গুনাহ আর গুনাহ দেখি, নেকি বলতে কিছু নেই মাওলা, তাহলে গোটা জিন্দগির গুনাহ যদি বলি মাওলা আমরা ধ্বংস হয়ে যাব। মাওলা তুমি বলেছ তুমি কিয়ামতের ময়দানে ইনসাফ করবে, মাওলা তোমার ইনসাফ যদি হয় আর আমরা গুনাহগারেরা বাঁচতে পারবো না মাওলা। মাওলা হ্যাঁ মাওলা আমরা গুনাহগার মাওলা, কিন্তু জমিনের মধ্যে তোমার নেককাররা রয়েছে মাওলা, মাওলা তোমার ওলিরা রয়েছে মাওলা, তাদের সৎকায় তুমি আমাদেরকে মাফ করে দাও মাওলা। আমরা ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি মাওলা, মাওলা তার উসিলায় তুমি আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দাও মাওলা। দুনিয়ার সামান্য পেরেশানি, সামান্য কষ্ট, সামান্য বিপদ রাতের ঘুমকে হারাম করে দেয় মাওলা, এক রাত না দুই রাত না হাজার হাজার রাত ওই অন্ধকার কবরে থাকবো, আর যদি গুনাহের আমল নিয়ে কবরে যাই আর তোমার আজাব আমাদেরকে কি করবে মাওলা। মাওলা মাওলা আমরা সামান্য আজাব দুনিয়ার মশার কামড়, সামান্য মাথা ব্যথা সহ্য করতে পারি না মাওলা, ওই কবরের অন্ধকার কবরের আগুনের আজাব কিভাবে সহ্য করব মাওলা। হ্যাঁ মাওলা আমরা নাদানের মতো কাজ করছি মাওলা, আমরা বুঝিও না বুঝের মতো কাজ করে ফেলছি মাওলা। মাওলা আমাদের আর কোনো মালিক নেই, আমাদের আর কোনো রব নেই যার কাছে গিয়ে আমরা ক্ষমা ভিক্ষা চাইব মাওলা। দুনিয়ায় সামান্য ভুল করলে মা যদি তুই থাকে মা মাফ করে দেয় মাওলা, বাবা যদি থাকে বাবা ভুলে যায় মাওলা, তুমি তো সেই মা বাবাকে সৃষ্টি করেছো মাওলা, মাওলা তোমার 100 ভাগের রহমত 1 ভাগ দুনিয়াতে দিয়েছো মাওলা, 99 ভাগ রহমত তোমার কাছে রয়েছে মাওলা। মাওলা কিয়ামতের ময়দানে তোমার ওই রহমতের ছুটা ফাটিটা ফাটা দিয়ে আমাদেরকে তুমি মাফ করে দিও মাওলা। মাওলা মাওলা মালাকুল মউত কখন জানি এসে হাজির হয়ে যায় মাওলা, মাওলা প্রতিটা দিন কারো না কারো মৃত্যুর সংবাদ শুনি মাওলা, মাওলা মসজিদের মাইকে এলান হয় অমুক মারা গিয়েছে অমুকের জানাজা মাওলা, সাখারাতের সময় অনেক কষ্ট মাওলা, মাওলা দেখেছি মাওলা কারো মুখ দিয়ে বমি বের হয়ে গিয়েছে, কারো গার ভাঁকা হয়ে গিয়েছে, ও মাওলা কত আজাবের মৃত্যু, যদি আমাদেরও গুনাহের কারণে এমন মৃত্যু দিয়ে দাও মাওলা আমরা কিভাবে সহ্য করবো মাওলা। মাওলা রজবের মাস মাওলা, বরকতময় মাস মাওলা, দুর্ভাগা আমরা মাওলা এই রাতগুলো এই দিনগুলোকে আমরা ইবাদত করি না মাওলা। মাওলা দুনিয়া আমাদেরকে ধোকা দিচ্ছে, শয়তান আমাদেরকে সর্বদা ধোকা দিচ্ছে মাওলা, ডানে শয়তান বামে সামনে পিছনে মাওলা, বাস তোমার রহমতের ভিক্ষা চাই মাওলা, তোমার রহমত আমাদেরকে ভিক্ষা দিয়ে দাও মাওলা। মাওলা গো তুমি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাও মাওলা। মাওলা ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তাআলা যে উপদেশগুলো তার সন্তানকে দিয়েছে মাওলা, মাওলা সেই উপদেশের উপর আমাদের আমাদের সন্তান আমাদের পরিবার পরিজন সকলকে আমল করার তৌফিক দিয়ে দাও। ইয়া ইলাহাল আলামিন মাওলা দিনের দাওয়াত দেওয়া বড় সহজ মাওলা, এর উপর দায়েম ও কায়েম মাওলা, বাস তোমার রহমত ভিক্ষা চাই মাওলা। মাওলা আমাদেরকে বলার সাথে সাথে আমল করার তৌফিক দিয়ে দাও মাওলা। ইয়া ইলাহাল আলামিন মালিক মাওলা আমাদের আমাদের মেহরবান মা বাবা সহ তাম
উম্মতে মুহাম্মাদের গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদেরকে বেহিসাব মাগফিরাত দিয়ে দাও। মালিক মাওলা, রব্বুল আলামিন, মালিক মাওলা, অসংখ্য ইসলামী ভাই মাওলা দূর দূরান্ত থেকে এসেছে মাওলা, মাওলা কারো পেরেশানি মাওলা, মাওলা মিথ্যা মামলার মধ্যে জর্জরিত মাওলা, কারো পেরেশানি সন্তান কথা শুনে না মাওলা, কারো পেরেশানি ঘরের মধ্যে সবাই অসুস্থ মাওলা, কারো পেরেশানি মাওলা কেউ হসপিটালের মধ্যে ভর্তি আছে মাওলা, মাওলা কেউ অনেক বড় রোগ নিয়ে বসে আছে মাওলা, টাকা নাই সামর্থ্য নাই মাওলা, মাওলা কার কি পেরেশানি তোমার থেকে কেউ ভালো জানে না মাওলা, মাওলা আমরা দুর্ভাগারা, আমরা অসহায় মাওলা, তোমার দরবারে আমরা ভিক্ষার নাই হাত তুলেছি মাওলা, মাওলা তুমি অন্তর্জামী, তুমি আমাদের অন্তরের কথা জানো মাওলা, আমাদের প্রত্যেক পেরেশানিগুলোকে দূর করে দাও মাওলা, যার হাতকে পছন্দ হয় তার হাতের উচ্ছিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও মাওলাই করিম। মালিক মাওলা দাওয়াত ইসলামের এই নেকির পরিবেশের মধ্যে আমাদের প্রত্যেককে মাওলা ইখলাসের সাথে থাকার তৌফিক দিয়ে দাও। আগামী 14, 15, 16 তিন দিনের সুন্নতে বড় ইজতেমাকে আলি শান সফলতা দান করে দাও মাওলাই করিম। মাওলা অসংখ্য টাকার প্রয়োজন মাওলা, অনেক টাকার প্রয়োজন মাওলা, মাওলা দায়িত্বপ্রাপ্তরা অনেক চিন্তার মধ্যে রয়েছে মাওলা, মালিক আমাদেরকে মিলে মিশে এর মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দাও মাওলা, অদৃশ্য থেকে তোমার সাহায্য প্রদান করে দাও, গায়েব থেকে মাদাত দিয়ে দাও মাওলা। তিন দিনের ইজতেমাকে মাওলা যখন অনুষ্ঠিত হবে পুরো পরিবেশটা আমাদের অনুকূল করে দিও মাওলা, বিপদ ভালা মুসিবত তোমার আজাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত দান করিও মাওলা। মাওলা দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা মাওলা, যার সদকায় এই দিনই পরিবেশ পেয়েছি মাওলা, যার সদকায় কান্না করার সৌভাগ্য হচ্ছে মাওলা, যার সদকায় তিন দিনের ইজতেমা হচ্ছে মাওলা, সেই মহান ব্যক্তির হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দিয়ে দাও। তার উসিলায় ওলামায়ে আহলে সুন্নত সকল ওলামায়ে পীর মাশায়েক সকলের হায়াতের মধ্যে, আমলের মধ্যে, আপন আপন পীর মুর্শিদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও মাওলা, রিজিকের মধ্যে, ইবাদতের মধ্যে বরকত দিয়ে দাও মাওলা। রব্বুল আলামিন মালিক মাওলা আমাদের এই আশা বসা আজকের ইজতেমাকে তোমার শাহী দরবারে কবুল করে নাও, হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনায় মনোয়ারা নসিব করে দাও মালিক। প্রত্যেকটা মুহূর্ত তোমার ঘরের তাওয়াফ চলতেছে মাওলা, প্রত্যেকটা মুহূর্ত তোমার মাহবুবের দরজায় হাজিরি দিচ্ছে মাওলা, মালিক আমরা গুনাহগারেরা কবে যাব মাওলা, মাওলা যারা যেয়েছি তারা আবার যাওয়ার তৌফিক দিয়ে দাও মাওলা, যারা আমরা যেতে পারি নাই মাওলা বাস মৃত্যুর আগে একবার হলেও যাওয়ার তৌফিক দিয়ে দাও। তোমার নবীর এরশাদ করেছে মাওলা, তোমার মাহবুব করিম এরশাদ করেছে যে আমার রওজা এসে হাজিরি দিল তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল মাওলা, আমাদেরকেও সুপারিশ ওয়াজিব নসিব করে দাও মাওলা। মালিক মাওলা আমাদেরকে বারবার মিঠা মদিনা মিঠা মক্কা দেখার নসিব সৌভাগ্য দান করে দাও, মদিনা শরীফের সুশীতল ঠান্ডা ঠান্ডা হাওয়ার উসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলা নবিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব أيكا صلوات الله عليك أمرا جي گنا گار توب امت امرا تمار اما دیر کو دو ملا گنا مدنی مدینے والے یا نبی سلام علیکہ سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ আমার মা বাবা সরওয়ার ভুলে যাবে রোজে মহাশর, ইয়া নবী আপনি ভুলেন না মাদানি মাদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শমে দায়ত পেলা গোসে আজমি মাহমুত কা ওয়ান্না কা গোসে আজমি মাহমুত ওয়ান্নো কা জলওয়ায়ে শানে কুদরত বেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শমআ বাজে মে হেদায়েত পেলা ডল দি কলবো মে যজমোতে আসিয়ে দি আলা হযরত পেলা ফয়জ সে জিনকে লাও কো নামাজ মানে ফয়জ সে জিনকে লাও কো আমিরে আগলে সুন্নত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শমআ বাজে মে হেদায়েত পেলা কো সালাম
انك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك صلاه والسلام عليك يا رسول الله وعلى اليك اصحابك يا نور الله بحق لا اله الا الله محمد رسول
جن کی دعوا تر جاگا اشارہ ہم تاک دے گی دعائے مدینہ